ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, নতুন একটা এপিসোডে। আমাদের আজকের এপিসোডের নাম হাফিজ দাদু, এবং তার সম্পর্কে আমরা জানব, যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তার সম্পর্কেও আমরা ইচ্ছার মধ্যে জানতে পারবো। এবং সেই সাথে আপনারা যারা কমেন্ট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি দেখছি অনেকেই আমাদের কমেন্ট করছেন, এবং আমাদের দেখতে পাচ্ছি নাহিদ আমাদেরকে কমেন্ট করেছেন, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। রবিবারে যদিও একটু কমই সবাই জয়েন করেন, তারপরে রবিবার আমরা শোটা করি শুধুমাত্র যারা প্রবাসে থাকেন তাদের জন্য, তারা এই সময়টা খুব এনজয় করেন, এবং এই কারণে এই শোটা আমরা অফ করতে পারছি না। রায়হান মুর্শিদাবাদ থেকে আমাদের সঙ্গে আছেন, কাতার থেকে আছেন, নামটি লেখেননি। ফয়সাল আছেন রাজশাহী জেলার দুর্গাপুর থানা থেকে, সাইফুল আছেন মোহাম্মদপুর থেকে আছেন, নাম লেখেননি, নারায়ণগঞ্জ থেকে আছেন, নাম লেখেননি। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলাম আছেন, সবুজ আছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি গাইবান্ধা থেকে আছেন সদুল্লাপুর থেকে, নামটা পড়তে পারলাম না, সাব্বির আছেন বগুড়া থেকে, লক্ষ্মীপুর থেকে সাবিকা আছেন ফ্রম ঢাকা, আজিজ আছেন আমাদের সঙ্গে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ইতালি থেকে স্বাধীন আছেন। এক্সাম চলছে এবং এক্সামে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, এবং অনেকেই হয়তো আজকে শুনতে পারবেন না, কারণ আমি নিজেও চাই না যে এক্সামের মাঝখানে আপনারা শো শোনেন, এবং সেটা উচিত হবে না, তাহলে শো শোনা একদম সারা জীবনের জন্যই হয়তো বন্ধ হয়ে যেতে পারে। সো আমার মনে হয় যে এখন পড়াশোনাটার উপরে বেশি মনোযোগ দেওয়া উচিত। আপনারা যারা পরীক্ষার্থী তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আশা করছি খুব দ্রুতই আপনাদের সঙ্গে আবারও কথা হবে পরীক্ষার পর। আর পঞ্চগড় থেকে কে লিখছেন পড়তে পারলাম না, হবিগঞ্জ থেকে মুবিন আছেন আমাদের সঙ্গে, নরসিংদী থেকে আছেন আমাদের সঙ্গে, আচ্ছা ময়মনসিং থেকে, নাম অনেকে নাম লিখছেন না, সুতরাং আমার মনে হয় কমেন্ট পড়ার দিস ইজ নট দ্য রাইট টাইম। আমরা চলে যাব ঘটনায়, ঘটনার পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এপিসোডের প্রথম ঘটনায়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল্লা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাবো, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার নাম সাকিব, জেলা যশোর, উপজেলা শার্শা। এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন, সেটি আমি পড়ে শোনাচ্ছি না। তারপর তিনি লিখছেন, আমি 2020 সাল থেকে ভূত ডট কম এর একজন নিয়মিত শ্রোতা এবং আপনার একজন ভক্ত। ভূত ডট কম না শুনে রাতে ঘুম হয় না, এটা আমার ঘুমের ঔষধ হিসেবে কাজ করে। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নানুর ভাবির, বারবার একই নাম ব্যবহার করায় একটি ছদ্মনাম দিয়ে বলছি, ছদ্মনাম আমেনা। আমি নানুর মুখ থেকে এই সত্য ঘটনাটি শুনেছি। ঘটনাটি আপনাদের বোঝার জন্য দুই ভাগে ভাগ করে দিচ্ছি। প্রথমবার ঘটনা লিখছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনা এক, আনুমানিক 1950 সালের কোনো একটা দিনে আমিনার বোনের একটি কন্যা সন্তান হয়। হঠাৎ করে কন্যার সন্তানটি 5 দিনের মাথায় মারা যায়। ছোট্ট নবজাতক শিশুটিকে বাড়ি থেকে একটু দূরে রাস্তার ধারে বাঁশবাগানে দাফন করা হয়। সেদিন রাতে আমিনা স্বপ্ন দেখেন সেই ছোট্ট শিশুটিকে 3টা পিশাচ ভয় দেখাচ্ছে। সেই সময় রাস্তা দিয়ে একজন দরবেশ যাচ্ছিল, যার পরনে জুব্বা, মুখে দাড়ি, চুল বড় বড়, চেহারা ভালো করে দেখা যাচ্ছিল না। সে ওই ঘটনা দেখে দুষ্ট পিশাচদের তাড়িয়ে দেয় এবং বাচ্চাটিকে রক্ষা করে। এই ঘটনার পর থেকে আমিনার কাছে ওই দরবেশ থাকতে শুরু করে এবং সব জায়গায় আমিনা তাকে দেখতে পায়, যার ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে একটু জানাবেন। এই ঘটনাটি সে বাসায় জানায় এবং তার পরিবার তাকে একজন ভালো কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাকে কয়েকটা তাবিজ দেন এবং বলেন সব ঠিক হয়ে যাবে। কিছুদিন পর আমিনা তাকে আবার সব জায়গায় দেখতে পান। দরবেশি তাকে কোনো ক্ষতি না করায় এই সব ঘটনা তিনি পরিবারকে আর জানাননি। ঘটনা দুই, ঘটনা একে যা ঘটেছে তা সব নানুর ভাবি অর্থাৎ আমেনার বিয়ের আগে ঘটে যাওয়া ঘটনা। নানুর ভাবি অর্থাৎ আমেনার সাথে এমন ঘটনা চলমান থাকা অবস্থায় তার বিয়ে হয়ে যায়। বিয়ের বেশ কিছুদিন পরে তারা অর্থাৎ স্বামী স্ত্রী ঠিক করল তারা কোনো এক আত্মীয়র বাসায় ঘুরতে যাবে। যেই ভাবা সেই কাজ, তারা আত্মীয়র বাসায় ঘুরতে চলে যায়। আত্মীয়র বাসার পাশে একটি নদী আছে, নদীর পাশে ধান হলুদ আরও অনেক ফসলি জমি। একদিন দুপুরে খাওয়া শেষ করে তারা নদীতে ঘুরতে গেল। এক পর্যায়ে তারা হলদি বাগান দিয়ে হাঁটতে শুরু করল। হঠাৎ করে আমেনার চোখ একটা হলুদ গাছের গোড়ার দিকে বিঁধে যায়। সে লক্ষ্য করে হলুদ গাছের গোড়ায় বেশ বড় একটা স্বর্ণের আংটি। অতঃপর সে আংটিটা মাটি থেকে তোলে এবং স্বামীকে দেখায়। তার স্বামী এটাকে অকার্যকর ভেবে নদীতে ফেলে দেয়। কিন্তু আমিনা আংটিটা আবার তোলে এবং স্বামী আবার সেটাকে ফেলে দেয়। তৃতীয়বার সেটাকে তোলে এবং তার কাছে রেখে দেয়। এই বিষয়টা সে স্বামীর কাছে আড়াল করে। অতঃপর আমেনা আংটিটা নিয়ে তার কাছের একজন স্বর্ণকারের কাছে যায় এবং জানতে পারে আংটিটা স্বর্ণের। তৎক্ষণাৎ সে বাড়ি এসে তার স্বামীকে জানায় এবং সিদ্ধান্ত নেয় আংটিটা ভেঙে তার স্বামীর জন্য কিছু একটা বানিয়ে দেবে। সেই রাতে আমেনা স্বপ্ন দেখে। স্বপ্নে কেউ একজন তাকে বলছে এই আংটিটা কখনো না ভাঙতে, সবসময় নিজের কাছে রাখতে, ভাঙলে বড় ক্ষতি হয়ে যাবে। তারপর থেকে আমেনার স্বামীর কাছে আংটিটা সবসময় থাকত। এই ঘটনার পরে আমেনা ওই দরবেশকে আর কখনো দেখতে পায়নি, যার ব্যাখ্যা তারা কখনো খুঁজে পায়নি। আংটিটা তার কাছে থাকা অবস্থায় তারা দেখতে দেখতে ধনী হয়ে যায়। যে ব্যবসাতেই তারা টাকা লাগাত সেই ব্যবসাতেই লাভ ছাড়া কখনো লোকসান হতো না। আমার নানু ভাই মারা গেছেন 30 বছর, কিন্তু আমার নানুর ভাবি এখনো বেঁচে আছেন। কিন্তু তিনি জানেন না সেই আংটিটা কোথায়, তার স্বামী কোথায় রেখে গেছে। হয়তো এটা কোনো ভয়ের ঘটনা না, কিন্তু এটা সত্য ঘটনা। সেই দরবেশ সেই আংটি কোথা থেকে হুট করে এসে আবার হুট করে চলে যায়, কারো জানা থাকলে একটু জানাবেন। এখানেই শেষ করছি আমার ঘটনা। আমার সত্য ঘটনাটি ভালো লাগলে আপনি সবার সাথে শেয়ার করবেন। আমার কাছে আরও কিছু ঘটনা রয়েছে, পরে সময় পেলে সেগুলো ভূত.com এ পাঠিয়ে দেব। ধন্যবাদ রাসেল ভাইকে, ধন্যবাদ সকল লিসেনারকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেলদা, আমি সৃজন তালুকদার। আমার বাড়ি নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ারে। আমি পেশায় একজন ফটোগ্রাফার। আমার নিজের একটা স্টুডিও আছে আর আমার সাথে কাজ করে আমার ভাই ঋষি। আমাদের কাজের চাপ বেশিরভাগ সময়ই রাত পর্যন্ত গড়ায়। অনেকদিনই আমরা রাত 1টা 2টা কখনো বা 2:30টা পর্যন্ত একসাথে বসে কাজ করি। ঠিক তেমনই একটা রাত 13 ডিসেম্বর, সেদিনও আমরা রাত 1:30টা পর্যন্ত কাজ করেছিলাম। তারপর ঋষি বাড়ি চলে যায় আর আমি একা স্টুডিওতে বসে কাজ করতে থাকি। হঠাৎ রাত 2টা নাগাদ আমার ফোনটা বেজে ওঠে। ফোনটা করেছিল ঋষির মা। গলায় আতঙ্ক, ঋষির খুব কষ্ট হচ্ছে, তুমি একবার তাড়াতাড়ি বাড়ি আসো। আমি এক মুহূর্ত দেরি করিনি। বাড়িতে পৌঁছে যা দেখলাম আজও ভুলতে পারব না। ঋষির শ্বাস নিতে পারছে না, গলায় হাত দিয়ে কেমন যেন ছটফট করছে, চোখ দুটো ভয়ে বড় হয়ে গেছে। আমরা দেরি না করে ওকে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু অদ্ভুতভাবে হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ঋষি আবার স্বাভাবিক হয়ে যায়। ডাক্তাররা কিছু বুঝতে পারেনি। দুদিন পর সবকিছু যেন আগের মতো হয়ে গেল। আমরা আবার কাজ শুরু করলাম, কিন্তু আমরা কেউ জানতাম না এটা ছিল শুধু শুরু। 20 ডিসেম্বর, আমাদের একটা নেপালি বৌদ্ধ বিয়ের শুট ছিল আলিপুরদুয়ার থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে। সবকিছু ঠিকঠাক ছিল, লাইট ক্যামেরা সব। কিন্তু হঠাৎ একটা জিনিস চোখে পড়ল, সেই বিয়েতে থাকা একজন লামা প্রধান বৌদ্ধ পুরোহিত, তিনি বারবার ঋষির দিকে তাকিয়েছিলেন। তার চোখে ছিল অদ্ভুত এক দৃষ্টি, যেন তিনি কিছু একটা দেখতে পাচ্ছেন যা আমরা কেউ দেখতে পাচ্ছিলাম না। বিয়ে শেষ হওয়ার পর তিনি আমাদের আলাদা করে ডাকলেন। আমরা ওনার কাছে যেতেই উনি ধীরে কিন্তু স্পষ্ট গলায় বললেন, ওর ওপর একটা ছায়া পড়েছে, খুব খারাপ। আমরা প্রথমে বিষয়টা হালকাভাবে নিয়েছিলাম, কারণ তিনি আমাদের থেকে কোনো টাকা পয়সা চাননি, যোগাযোগ করতে পারি এমন কোনো ব্যবস্থাও করেননি, শুধু সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঋষির সারা শরীরে অসহ্য ব্যথা, হাত পা নাড়াতে কষ্ট, আর তার থেকেও ভয়ঙ্কর ওর শরীরে হালকা আঁচড়ের দাগ, যেগুলোর কোনো ব্যাখ্যা ছিল না। দিন যত যাচ্ছিল ওর অবস্থা তত খারাপ হচ্ছিল। একদিন রাতে হঠাৎ আবার একই ঘটনা, ঋষি শ্বাস নিতে পারছে না আর নিজের গলাটা নিজে চেপে ধরেছে। আমরা সবাই আতঙ্কিত। ঋষির পা এক জায়গা থেকে জল পড়া এনে ওর গায়ে ছিটিয়ে দিলেন। অদ্ভুতভাবে ঋষি কিছুক্ষণ পর শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। রাত হলেই ওর গলা বদলে যেত, কথা জড়িয়ে যেত, শ্বাস নিতে কষ্ট হতো। শেষে ওকে নিয়ে যাওয়া হয় এক শ্মশান কালী মন্দিরের কালী পূজারীর কাছে। সেখানে গিয়ে যা জানা গেল তা শুনে আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। একজন কবিরাজ একটি জিন ডেকেছিল, আর সেই জিন অন্য কারো কাছে যাওয়ার পথে ঋষির ওপর ভর করে, কারণ সেই সময় ঋষি ভুল জায়গায় ভুল সময়ে উপস্থিত ছিল। উনি বললেন, আমি এটা সরাতে পারব না, এটা শুধুমাত্র কোন কবিরাজই পারবেন। তারপর শুরু হল আমাদের আসল খোঁজ। অনেক খোঁজার পর আমরা আসামের ধুবড়িতে একজন কবিরাজের সন্ধান পেলাম। আমরা সেখানে গেলাম, ওনাকে দেখেই মনে হল এই মানুষটার মধ্যে কিছু আলাদা আছে। সব শোনার পর উনি বললেন, আমি নিজেই তোমাদের বাড়িতে গিয়ে এটা ঠিক করব। কয়েকদিন পর তিনি ঋষিদের বাড়িতে এলেন। একটা ঘর বন্ধ করা হল, মাটিতে গোল করে দাগ কেটে ঋষিকে সেই বৃত্তের মাঝখানে বসানো হল। তারপর শুরু হল দোয়া কালাম। প্রথমে সব স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে ঘরের পরিবেশ বদলে যেতে লাগল। হাওয়া ভারী, শ্বাস নিতে কষ্ট। অনেকক্ষণ পর তিনি হঠাৎ ঋষির বুড়ো আঙুল শক্ত করে চেপে ধরলেন আর জোরে জোরে সব পড়তে বললেন। হঠাৎ ঋষির শরীর কেঁপে উঠল, আর তারপর একটা অচেনা কর্কশ গলা ভেসে এল, আমার শরীর পুড়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দে, এই ধরনের। আমরা কেউ কথা বলতে পারছিলাম না। কবিরাজ চিৎকার করে বললেন, তুই কে, কেন এসেছিস? উত্তর এলো, আমাকে চালান করা হয়েছে, আমি অন্য জায়গায় যাচ্ছিলাম, ও আমার পথে এসে পড়ে, তাই ওর উপর চেপে বসেছি। তারপর শুরু হল এক ভয়ানক তর্ক। অনেকক্ষণ পর কবিরাজ বললেন, এখনই চলে যা। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, ঠিক আছে, আমি চলে যাব। কবিরাজ আবার বললেন, প্রমাণ কর। উত্তর এলো, বাড়ির পেছনের আম গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাব। এরপরই কবিরাজ হঠাৎ ঋষির হাতের আঙুলটি ছেড়ে দিলেন। ঋষি সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ল। আর ঠিক তখনই বাইরে থেকে স্পষ্ট একটা ডাল ভাঙার আওয়াজ আমাদের শরীর ঠান্ডা করে দিল। ঘরের মধ্যে নিরবতা। কবিরাজ ধীরে বললেন, সব শেষ, ও চলে গেছে। সেদিনের পর থেকে ঋষির আর কোনো সমস্যা হয়নি, কিন্তু আজও রাতের নিরবতায় সেই ডাল ভাঙার শব্দটা আমার কানে বাজে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। খুবই চমৎকার একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর আমি চাই যে আপনারা যারা লিখছেন আরো বেশি করে পাঠান আমাদেরকে ঘটনা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি যেহেতু সবসময় ভালোর দলেই থাকেন তাই আজও ধরে নিলাম যে আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি ভূত এফএম এর একজন কনসিস্টেন্ট লিসেনার ছিলাম 2015 থেকে 2019 সাল পর্যন্ত। বলতে পারেন ভূত এফএমটা ছিল আমার ছোটবেলার এক প্রকার আসক্তি। তারপর বিভিন্ন কাজের চাপের কারণে আর শোনা হয়ে ওঠেনি। আমিও কলেজে উঠলাম, হঠাৎ করে অনেক বড় হয়ে গেলাম, হারিয়ে গেল শৈশব। এখনো যেন আমার শৈশবটাকে আমি হারিয়ে খুঁজি। যাই হোক, আর কথা বাড়াব না, এটাই আমার প্রথম ঘটনা। আমি আবেদন করি আমার ভুল ত্রুটিগুলো যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। আমি শাওন, আমার বাসা সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানায়। সালটা 2021, তখন সবে করোনার ধাক্কা কাটিয়ে আমরা শিক্ষা জীবনে আবারও ফিরতে শুরু করেছি। আমি ওই বছরই এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। স্কুল খুলে দেওয়ার পরে আমাদের এসএসসির ডেট দেওয়া হয় নভেম্বরে, মাসটা ছিল অক্টোবর। যদিও আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা দেওয়ার কথা ছিল এবং সাবজেক্ট কমিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও দেড় বছর ঠিকমতো পড়ালেখা না করার কারণে হঠাৎ করেই পড়ার চাপ এসে পড়ল। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, সেহেতু বুঝতেই পারছেন যে একটু পড়া লাগত, তো এই কারণেই আমি রাত জেগে পড়তাম। রাসেল ভাই, আমার আরেকটা অভ্যাস ছিল, আমি সন্ধ্যা থেকে একটু পড়ে খুব দ্রুত আমার রাতের খাবার সেরে নিয়ে ঘুমিয়ে পড়তাম। তারপর 11:30টার দিকে ঘুম থেকে উঠে অজু করে এশার নামাজ পড়ে ওই অজু অবস্থাতেই পড়তে বসতাম এবং সেই অজুতে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করতাম। ঘটনার দিনও এর ব্যতিক্রম হল না। আমি যথানিয়মেই 11:30টার সময় উঠে অজু করে নামাজ পড়তে বসলাম। ঘটনা যখন প্রথম টের পাই তখন ঘড়ির কাঁটায় রাত 2:10। এক্ষেত্রে বলে রাখা ভালো, আমাদের বাড়িটা বাজারের ওপরে 3 বিঘা জমি নিয়ে এবং আমাদের বাড়িটা ছিল ফ্রন্ট সাইডে এবং প্রায় 1.5 বিঘার মতো আমাদের পেছনের পাশে একটা বাগান ছিল এবং বাগানের শেষ মাথায় ছিল একটা বাঁশ ঝাড় এবং আমার রুমের ব্যালকানিতে দাঁড়ালে আমাদের সামনের সীমানা প্রাচীরের ওপাশে কবরস্থান দেখা যেত, যেটা আমাদের একদম সীমানার গা লাগোয়া। ঘটনায় ফেরা যাক, ওই দিন আমি পড়ছিলাম, তখন রাতে 2:10 বা 15 এরকম হবে। চারিদিকে নিস্তব্ধ রাত, শীত শীত একটা আমেজ এসে পড়েছে। আপনি জানেন যে গ্রামের দিকে শীত একটু আগে ভাগে আসে, ওই মুহূর্তে নিস্তব্ধতাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে আমি দূর থেকে একটা কুকুরের ডাকের আওয়াজ পাই। যদিও বা আওয়াজটা একটু দূরে ছিল এবং আন্দাজ করলাম যে এটা আমাদের জমির একদম শেষ সীমানায় বাঁশঝাড়ের আশেপাশে হতে পারে, তারপরও এই আওয়াজে আমি একটু কেঁপে উঠলাম। ম্যাথ করতে থাকলাম আবারও মনোযোগ দিয়ে। দ্বিতীয়বার কুকুরটা আবার ডাকল, এবার আওয়াজটা আরো স্পষ্ট এবং খুব কাছে মনে হল। আন্দাজ করলাম যে আমাদের বাসা ও বাগানের সীমানার ঠিক কাছে এসে ডাক দিয়েছে। এবার এতটা খেয়াল করলাম না, আমি আবারও মনোযোগ দিয়ে আমার কাজ করতে থাকলাম। তারপর আবারও সব চুপচাপ। প্রায় বেশ কিছু সময় পর আমার ঠিক খেয়াল নেই কতক্ষণ হবে, 5 থেকে 6 বা 10 মিনিট হতে পারে, কুকুরটা আবারও ডেকে উঠল এবং আমি পুরো লাফিয়ে উঠলাম, কারণ এবারে ডাকটা দিল ঠিক আমার পড়ার ঘরের রুমের জানালার কাছ থেকে। তখনও মাথায় এটা আসেনি যে কোনো প্যারানর্মাল কিছু ঘটছে। একটু ভয় পেলেও ভেতরে রোমাঞ্চ কাজ করতে শুরু করে। আউট অফ কিউরিয়াসিটি আমি সাথে সাথে ব্যালকানির দরজা খুলে ব্যালকানিতে গিয়ে দাঁড়ালাম। কিছু একটা দেখতে পাব, কিছু একটা ঘটবে এই আশায়। ঠিক সেই মুহূর্তে দাঁড়ানোর সাথে সাথে একটা গরম হাওয়া আমার পুরো শরীর কান পর্যন্ত স্পর্শ করে বেরিয়ে গেল। আমি পুরো হতবাক হয়ে দাঁড়িয়ে গেলাম ব্যালকানিতে। আমি সর্বশক্তি দিয়ে ওই মুহূর্তে যেন এক পাও নড়তে পারছিলাম না। আমি ব্যালকানি থেকে যে ঘরের ভেতরে আসব সেই শক্তিটুকুও অবশিষ্ট নেই। জানি না কেন এমনটা হয়েছিল, ভয়ে নাকি অন্য কোনো কারণে। ঘটনাটা এত দ্রুত আমার সাথে ঘটেছিল যে ঘটনার আকস্মিকতায় আমি কুকুরটার কথা ভুলে গিয়েছিলাম প্রায়। আমি আবারও কুকুরটার ডাক শুনতে পাই, কিন্তু এবার এটা ছিল আমার প্রাচীরের ওপাশে। আশ্চর্যের কথা হচ্ছে, ওই কয়েক মুহূর্তের ব্যবধানে কুকুরটার প্রাচীর টপকানো কোনো মতেই সম্ভব ছিল না। আমাদের প্রাচীর বাড়ির গেট যথেষ্ট উঁচু ছিল, লাফিয়ে পার হতে গেলেও কিছুটা সময় প্রয়োজন। আমাদের ঘর থেকে প্রাচীরের দূরত্ব ছিল, আমি আগেই বলেছি যে আমার ব্যালকানি থেকে কোনাকুনি কবরস্থান দেখা যায়। কিছুক্ষণ পরে কুকুরটা আবার ডেকে উঠল, এবার ডাকটা আসলো কোনাকুনি কোনো একটা জায়গা থেকে। আমি বুঝতে পারলাম ডাকটা এসেছে কবরস্থানের ভেতর থেকে। তারপর সব চুপচাপ। আমি যেন হঠাৎ করে হুঁশ ফিরে পেলাম। দ্রুত রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আর রাতে ঘুম এবং পড়া আমার কিছুই ঠিক মতো হল না। আমি যতটা ভয় গত রাত্রে পেয়েছিলাম তার থেকে বেশি ভয় পেলাম পরদিন সকালে। ওই পরদিন সকালে উঠে আব্বু আম্মু কাউকে কোনো ঘটনা খুলে বলিনি, কারণ তারা রাগ করবেন। আমি সকালে নাস্তা করে একটু সামনের দিকে বাজারে বের হতে হাঁটলাম। ওই সময় আমার এক হাফিজ দাদুর সাথে আমার দেখা হল। ওনার কাছে যে জিন ছিল এবং উনি যে জিন চালান করতেন এবং বিভিন্ন কুফরি কালাম কাটাতেন সেটা আমি জানতাম। উনিও আমাকে অনেক ভালোবাসতেন, এখনো আমাকে অনেক ভালোবাসেন। আমি ওনার সামনে গিয়ে দাঁড়াতেই উনি কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকলেন, তারপর একটু মুচকি হেসে বললেন, এতটা কৌতূহল কি ভালো? রাতের দুইটা রূপ আছে, একটা খুব সাধারণ রূপ আর একটা খুব ভয়ঙ্কর। তুমি কাল রাতে যেটা করেছ সেটা ঠিক করনি, তুমি রাতের ভয়ঙ্কর রূপের একটা ঝলক দেখেছ মাত্র। এসো আমার কাছে এসো, তোমাকে ঝেড়ে দেই। আমি অবাক হয়ে কিছু না বলে ওনার কাছে গেলাম। উনি বেশ কিছু সময় ধরে আমাকে ঝাড়ফুঁক করলেন। উনি বললেন যে কৌতূহলটা তুমি কালকে দেখিয়েছ এটা আর দেখাতে যেও না। আমি জিজ্ঞেস করলাম, হুজুর আপনি জানলেন কিভাবে? হুজুর কিছু না বলে মুচকি হাসলেন আর বললেন, এটা তোমার না জানলেও চলবে। তারপর জিজ্ঞেস করলাম, ওটা কি ছিল কাল রাতে? তিনি বললেন, তোমাদের বাড়ির ওপর দিয়ে জিন চলাচলের রাস্তা আছে, তোমাদের বাড়ির অতীত সম্পর্কে একটু খোঁজ নিও। আমি আমার বাড়ির সম্পর্কে আগে থেকে জানি। আমাদের বাড়িটা 1980 সালে নেওয়া, যুদ্ধ পরবর্তী ওই এলাকায় গুটি কয়েক যে কজন মানুষ জমি কিনে বাড়ি করেছিলেন, আমার দাদা তার মধ্যে একজন। আমাদের বাড়ির যে অংশে আজও বাঁশঝাড় এবং শেষ সীমানা, একসময় সেখানে তন্ত্র সাধনা চলত বলে আমি শুনেছি। দাদা আসার আগে, বেশ আগে, তান্ত্রিকরা ওখান থেকে চলে যায়। এবং এটাও কথিত আছে যে একসময় ওখান থেকে দুটো মানুষের মাথার খুলিও পাওয়া গিয়েছিল। রাসেল ভাই, এই ছিল ঘটনা। আমার কাছে এরকম ঘটনা আরও আছে, আমার নিজের সাথে ঘটে যাওয়া, আমার কাকুর সাথে ঘটা অনেক ঘটনা। আমাদের বাড়ি রিলেটেড আরও বেশ কিছু ঘটনাও আছে। আমি আজকের ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে আরও ঘটনা পাঠাবো। আর কাইন্ডলি যদি সিলেক্টেড হয় আমাকে একটু ইমেইল করে জানাবেন, ঘটনাটা প্রচার করা হয়েছে, ধন্যবাদ। এই বলেই তিনি তার লেখা শেষ করেছেন। শ্যামন, আপনাকে ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য। আশা করছি আপনি ভালো আছেন। অনেকদিন পরে আপনার এই ঘটনাটা পড়লাম। আপনি পরবর্তী ঘটনাগুলো খুব দ্রুত পাঠিয়ে দেবেন বলে আমি আশা করি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল্লা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। একটা চমৎকার ঘটনা শুনলাম। আজকের এপিসোডে ছোটই রাখছি, অনেক মানুষ আজকে যুক্ত হননি যদিও। আচ্ছা ভাই, আগের মিউজিকটা বেটার ছিল ভাইয়া, এটা আগের মিউজিক। আপনি পাশাপাশি দুটো শুনলে একটু বুঝতে পারবেন, আর না হলে আপনি দুটো মিউজিক একসাথে আমাকে একটু ইমেল করে দিন যে এটা চাই এটা চাই না, তাহলে আমি বুঝতে পারবো। কারণ আমি আসলে বুঝতে পারছি না যারা এই কথাটা বলেন তারা আসলে কোন মিউজিকের কথা বলেন। সিং চৌধুরী আমাদের সাথে আছেন, মামুন কুয়েত থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন জুনায়েদ সিলেট থেকে, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে নাম লেখেননি, ব্রাহ্মণবাড়িয়া থেকে সৌরভ আছেন, আমি হাফিজ ওমান থেকে বলছি। ওকে, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ইব্রাহিম পুরান ঢাকা থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন বগুড়া থেকে জনি, রমজান আছেন লিবিয়া থেকে, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে আছেন আবু সাইদ, বগুড়া থেকে আছেন জনি, গাইবান্ধা থেকে আছেন জনি, জনি নামটা বেশ কমন এখন মানে আজকের শোয়ের জন্য, পাকশি থেকে আছেন শাওন, চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন দুবাইল, আমাদের মালয়েশিয়া থেকে আছেন শামিম, আমাদের সঙ্গে আছেন তাওহিদ ঢাকা থেকে, দেলোয়ার আমাদের সঙ্গে আছেন, সাব্বির বগুড়া আদমজি থেকে আছেন, নাটোর থেকে আছেন আব্দুর রহিম, আমাদের সঙ্গে মেহেদি আছেন, আমাদের সঙ্গে আছেন দিনাজপুর থেকে রাকিব, মেহেদিপুর থেকে গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ, সুজন আছেন আমাদের সঙ্গে, কাজী মামুন আছেন দুবাই থেকে, রাজশাহী তানোর থেকে আছেন মিনহাজ। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, আজকের এই শোটি শুনলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা মিউজিক নিয়ে যেটা বলেন, আমি বুঝতে পারি না আসলে যে কোন মিউজিকের কথা বলছেন। আসলে এক্স্যাক্টলি যদি কোনো মিউজিক আপনি পছন্দ করে থাকেন বা সেই মিউজিকের কথা বলে থাকেন, আমাদের যেটা আগে বাজানো হতো সেটাই আমরা আবারও আপনাদেরকে শোনাচ্ছি। এখন যদি অন্য কিছু আপনাদের মনে হয়ে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমাদের দুটা মিউজিক আছে, আমরা দুই ধরনের মিউজিক প্লে করে থাকি, এটা এবং আরো একটা, এবং দুটোই আপনারা কিন্তু আমাদের রেগুলার শো ভূত ডট কম এ গেলেই পেয়ে যাবেন। আমাদের সাথে নারায়ণগঞ্জ আছেন আফরান, আমাদের সঙ্গে চাঁদ আছেন, আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে আবির সহ আরো অনেকে যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন দেশে এবং দেশের বাইরে থেকে, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আসার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য এবং আজকের এই ভয়ঙ্কর মুহূর্তগুলো একসাথে ভাগ করে নেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, ভালোর দলে থাকবেন, আবারও ফিরে আসব মঙ্গলবারের লাইভে, এবং তখন আমাদের সঙ্গে থাকবেন একজন অতিথি। যারা মঙ্গলবারে জয়েন করতে চান বা অংশগ্রহণ করতে চান, তারা কিন্তু ইমেলের মাধ্যমে জানতে পারেন যে আপনি আমাদের শোতে আসতে চান সরাসরি। ইকবাল সৈয়দ সৌদি আরব থেকে আছেন আমাদের সঙ্গে, এবং আপনারা যারা ঘটনা পাঠাতে চান, সামনে আমাদের 2 মিলিয়ন হবে, ঈদের মাস চলে আসলো, এই যে মে মাস মানেই ঈদের মাস, সুতরাং আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন, দেরি করবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে শোনেন বলেই, আপনারা আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্তগুলো আমাদেরকে দেন বলেই আমরা সবসময় চেষ্টা করি আপনাদের মতো করে এবং আমাদের এই শোটাকে আরও চমৎকারভাবে কিভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করতে। সো যে কোনো মতামত, যে কোনো ধরনের আপনাদের চাওয়া পাওয়া আমাকে জানিয়ে দেবেন ইমেলের মাধ্যমে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।